আল্লাহ ওয়ালারা করে গেছেন জীবন যাপন, সুন্নতের রঙে রঙিন ছিল তাদের কর্মজীবন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনার দর্শক শ্রোতা, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান বুজুর্গদের কর্মজীবন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই দুরূদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি। আমিরুল মুমিনীন হযরত মাওলায়ে কায়নাত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ পাক জান্নাতে একটি বৃক্ষ সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ, যার ফল আপেলের চেয়ে বড় এবং আনারের চেয়ে ছোট, মাখনের চেয়ে নরম, মধুর চেয়েও মিষ্টি এবং মেশকের চেয়েও অধিক সুগন্ধিময়। উক্ত বৃক্ষের শাখাসমূহ মণিমুক্তার এবং কাণ্ড স্বর্ণের এবং পাতা মূল্যবান পাথরের। সেই বৃক্ষের ফল একমাত্র সেই খেতে পারবে যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই বরকতময় হাদিসকে স্মরণ রেখে এই নিয়ামত হাসিল করার উদ্দেশ্যে আমাদেরকে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। মাদিনার দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান বুজুর্গদের কর্মজীবনে আমরা ধারাবাহিকভাবে বুজুর্গদের জীবনী থেকে আমরা বিভিন্ন পেশা নিয়ে আলোচনা করি। আজও আমরা একটি পেশা নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আজকের পেশা হচ্ছে গোশত বিক্রেতা, যাকে আমরা সচরাচর আমাদের সমাজের মধ্যে কসাই বলে অভিহিত করি, কসাই বলে আমরা তাদেরকে চিনে থাকি। এই পেশাটাও একটা সম্মানিত পেশা এবং এই পেশার মধ্যেও আমাদের বুজুর্গানে দিন তারা নিযুক্ত ছিলেন। আমরা শুনব তাদেরই জীবনী থেকে যে তারা তাদের জীবনে এই পেশাকে কীভাবে নির্বাহ করেছেন তাদের জীবনে। শুরুতে মাদ্রাসার দর্শক শ্রোতা, আমরা একটা চমৎকার ঘটনা শ্রবণ করব হযরত মূসা আলাইহিস সালামের যুগের। আর এই ঘটনাটি শাইখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী জিয়াই দামাত বরকতুল আলিয়া তার নিজ রিসালা সামুদ্রিক গম্বুজ এর পৃষ্ঠা নম্বর 7 এর মধ্যে বর্ণনা করেন। হযরত সাইয়েদুনা মূসা আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াসালাম একবার আল্লাহ পাকের দরবারে আরজ করল, হে আল্লাহ, আমাকে আমার জান্নাতের সঙ্গীর সাথে সাক্ষাৎ করিয়ে দিন। দুনিয়াতে এমন ব্যক্তি আমার আপনার থাকবে যাকে কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার তৌফিক দেন, জান্নাতে যাওয়ার রাস্তা খুলে দেন, তাহলে ওই ব্যক্তি দুনিয়ার সেও আমার সাথে জান্নাতে সঙ্গী হিসেবে থাকবে। তো মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আরজ করলেন সে ব্যক্তির সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহ তাআলা এরশাদ করলেন, অমুক শহরে যাও আর অমুক কসাই অর্থাৎ একজন গোশত বিক্রেতা তোমার জান্নাতের সঙ্গী। হযরত মূসা আলাইহিস সালাম তো কিছুটা হতবাক হয়েছেন, একজন গোশত বিক্রেতা আমার জান্নাতের সঙ্গী। তো সেই কসাইকে তিনি তালাশ করতে করতে অজানা হওয়া সত্ত্বেও তাকে তিনি খোঁজ করে বের করলেন। যখন হযরত সাইয়েদুনা মূসা আলাইহিস সালাম সেই গোশত বিক্রেতা অর্থাৎ কসাইয়ের নিকট তাশরিফ নিয়ে গেলেন, যখন তিনি জানলেন যে হযরত মূসা আলাইহিস সালাম তাকে তিনি চিনলেন না, কিন্তু তিনি জানলেন যে তিনি একজন মুসাফির এবং একজন মেহমান, তাই তিনি তার মেহমানদের জন্য তাকে তার সাথে বাসায় নিয়ে গেলেন। তিনি তখনও জানতেন না তিনি আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম। যখন খাবার খেতে বসলেন তখন হযরত মূসা আলাইহিস সালাম তিনি দেখলেন যে ওই ব্যক্তি কসাই তিনি যখন খাবার খাচ্ছেন প্রতিবেলায় তিনি এক লোকমা নিজে খাচ্ছেন এবং দুই লোকমা তার পাশে ঝুড়ি জাতীয় একটা বস্তু রাখা ছিল সেটার মধ্যে তিনি ঢালছিলেন। তো তো রাখছেন বারবার। এটা এমন তো অবস্থায় কেউ একজন ওই কসাই ব্যক্তির ঘরের দরজায় কড়া নাড়লো আর ওই ব্যক্তি উঠে গেল। সেই মুহূর্তে হযরত সাইয়্যেদনা মূসা আলাইহিস সালাম দেখলেন সেই ভিতরে, অর্থাৎ সেই ঝুড়ির ভিতরে কী ছিল। তিনি দেখলেন যে একজন অতিশয় বৃদ্ধ এবং বৃদ্ধা রয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের উপর যখন দৃষ্টি পড়ল ওই বৃদ্ধ আর বৃদ্ধার, তারা উভয়ে তাকে দেখে মুসকি হাসি দিল আর এবং রিসালাতের সাক্ষ্য দিতে দিতে তারা ইন্তেকাল করলো। আল্লাহ আকবার। কসাই যখন ফিরে আসলো এবং যখন জাম্বিল, অর্থাৎ সেই খেজুরের পাতা দ্বারা বানানো জুড়ি, তার পিতামাতা তারা ছিল ওইখানে, তো তিনি দেখলেন যে তারা উভয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি বিষয়টি বুঝে গেলেন এবং সে তার, অর্থাৎ মূসা আলাইহিস সালাতুসসালামের হাত চুম্বন করলেন এবং আরজ করলেন, আপনি আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতুসসালাম। তো হযরত মূসা আলাইহিস সালাম ইরশাদ করলেন, তুমি কিভাবে জানলে? তো তিনি আরজ করলেন, আমার বাবা মা প্রতিদিন কেঁদে কেঁদে দোয়া করতেন, হে আল্লাহ আমাদেরকে হযরত মূসা আলাইহিস সালাতুসসালামের সাক্ষাতে মৃত্যু নসিব করুন। আল্লাহু আকবার। তাদের দুজনের এই হঠাৎ মৃত্যুতে আমার ধারণা হলো আপনি হযরত সাইয়্যেদনা মূসা আলাইহিস সালাতুসসালাম। সেই কসাই গোশত বিক্রেতা আরও আরজ করলো, আমার মা বাবা যখন খাবার শেষ করতেন তখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন, আমার ছেলেকে তুমি আল্লাহ জান্নাতে হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গী করে নাও। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যেদনা মূসা আলাইহিস সালাতুসসালাম ইরশাদ করলেন, তোমার জন্য মোবারকবাদ, আল্লাহ তাআলা তোমাকে আমার জান্নাতের সঙ্গী করেছে। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদের ছিল দর্শক শ্রোতা, চমৎকার এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে একজন গোশত বিক্রেতা তিনি হবেন হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহর নবী পয়গম্বর মূসা কালিমুল্লাহ আলা নবিয়ানা ওয়া আলাইহি সালাতুসসালামের জান্নাতের সঙ্গী। তো মাদের ছিল দর্শক শ্রোতা, এই কসাই, এই গোশত বিক্রেতা, তার পেশা ছিল গোশত বিক্রি করা, কিন্তু সে আল্লাহ তাআলার নৈকট্যশীলতা অর্জন করেছে, যার কারণে আল্লাহ তাআলা তাকে মূসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী মানিয়ে নিয়েছেন। আমাদের আজকের বিষয় হচ্ছে গোশত বিক্রেতা কসাই। আমরা আরও শুনব বুজুর্গানে দিন যারা রয়েছেন তাদের জীবনী থেকে আরও কারা কারা এই পেশায় নিযুক্ত ছিলেন এবং এই কাজকে তারা নির্বাহ করেছেন। হযরত সাইয়্যেদনা আবু আবদুল্লাহ জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, নবীজির সাহাবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুপু হযরত সাইয়্যেদনা সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পুত্র, উম্মুল মুমিনিন হযরত সাইয়্যেদনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ভাতিজা এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামাতা। ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি হযরত সাইয়যেদনা আবু আবদুল্লাহ জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ অথবা পঞ্চম ব্যক্তি কিতাবের মধ্যে পাওয়া যায় এবং তিনি আশারায়ে মুবাশশারা, অর্থাৎ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবিদের মধ্যে তিনি একজন। সুবহানাল্লাহ। মাদানী সেন দর্শক শ্রোতা, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এগারোই জুমা দিউল ওখরা অর্থাৎ ৩৬ হিজরিতে তিনি যুদ্ধ শেষে ফিরে যাচ্ছিলেন, তখন আমর বিন জারমুজ নামক এক ব্যক্তি সাফওয়ান নামক স্থানে তাকে প্রতারণার সাথে শহীদ করে। তার বয়স তখন ৬৪ বছর ছিল। মাজার শরীফ হচ্ছে ওনার মদিনাতুল জুবাইর অর্থাৎ বসর প্রদেশ ইরাকে অবস্থিত। মাদিনীর দর্শক শ্রোতা, এটা ছিল হযরত সাইয়্যেদনা আবু আবদুল্লাহ জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছুটা পরিচিতি। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আশারে মুবাশশারা, আর প্রত্যেকটা সাহাবি ইনারা আমাদের জন্য পথ প্রদর্শক। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবিকা কী ছিল আমরা আসুন জেনে নিই। তিনি একজন জাজ্জার ছিলেন, অর্থাৎ গোশত বিক্রেতা ছিলেন, তিনি গোশত বিক্রির কাজ করতেন। আজকের আমাদের বিষয় গোশত বিক্রি পেশা। হযরত ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে মদিনায় মুনাওয়ারার বাজার বাকিতে মাত্র একটি কসাইখানা ছিল যেখানে মানুষজন গোশত ক্রয় করত। সেটার মালিক ছিল হযরত সাইয়্যেদনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমাদের সেই দর্শক শ্রোতা, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র এবং তাবি বুজুর্গ সাইয়্যেদনা উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হযরত সাইয়্যেদনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর, ইস্কান্দারিয়া এবং কুফাতে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমি জায়গা ছিল এবং বসত বাড়িও তার ছিল, যা থেকে তিনি অর্থ উপার্জন করতেন এবং মদিনার বিভিন্ন বস্তি থেকেও তিনি অর্থ উপার্জন করতেন। তার পুত্র হযরত সাইয়েদুনা আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, হযরত সাইয়েদুনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরাধিকার সূত্রে অনেক জায়গা জমি রেখে তিনি গিয়েছিলেন, যার মধ্যে একটি গাবা নামক জায়গায় মদিনায় 11টি বাড়ি, বসত বাড়ি 2টি বাড়ি এবং কুফা ও মিশরে একটি করে বাড়ি রেখে গিয়েছিলেন। অর্থাৎ তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার পৈতৃকভাবে উত্তরাধিকারী সূত্রে উনি অসংখ্য জমিজমার মালিক ছিলেন। তারপরও তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হালাল পেশাকে নির্বাচন করে নিয়েছিলেন এবং গোশত বিক্রির মতো পেশা তিনি পরিচালনা করতেন। তো তিনি ব্যবসার উন্নতির একটি রহস্য তিনি কিছুটা এইভাবে ব্যক্ত করেন যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যবসায়ী ছিলেন, সফল ব্যবসায়ী ছিলেন। তো একবার তাকে ব্যবসার সফলতা রহস্য সম্পর্কে প্রশ্ন করায় তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি ত্রুটিযুক্ত জিনিস কখনো ক্রয় করি না এবং কম মুনাফা কখনো অপছন্দ করিনি, আর মূলত আল্লাহ যাকে ইচ্ছা বরকত দান করেন। সুবহানাল্লাহ, একে তো সততা, দ্বিতীয়ত হচ্ছে লোভ কম, তৃতীয়ত হচ্ছে আল্লাহ তাআলার উপর ভরসা। তিনটার সমন্বয় ওনার ব্যবসায় সফলতা। আল্লাহু আকবার। আমরা যারা ব্যবসায়, আমরাও চাইলে এই রহস্যকে নিজেদের মধ্যে, অর্থাৎ এই যে ওনার চিন্তাধারা, ওনার যে পলিসি ছিল, এটাকে আমরা আমাদের ব্যবসার মধ্যে অ্যাপ্লাই করতে পারি। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একজন গোশত বিক্রেতা ছিল, তো তার পাশাপাশি তিনি যেই তার পরিচিতি ছিল, তিনি একজন দানবীর ছিলেন। আমরা যে পেশায় থাকি না কেন, আমাদের এই পেশার সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ পাকের কাছে আমাদের পরিচিতি এটাও থাকতে হবে আল্লাহর রাস্তায় খরচ করার। অর্থাৎ আল্লাহ তাআলা যে সম্পদ আমাকে দিচ্ছে সেটা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করার। হযরত সাইয়েদুনা জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 1000 গোলাম ছিল, যারা মানুষের কাছ থেকে জমির প্রাপ্ত মুনাফা সংগ্রহ করে তার নিকট নিয়ে যেত। যখন সেই অর্থ তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে চলে আসতো, তিনি সারা রাত সেগুলোকে বন্টনের জন্য সারা রাত কাটিয়ে দিতেন। আল্লাহু আকবার। অতঃপর তিনি খালি হাতেই বাড়ি ফিরে যেতেন। তো একবার তিনি একটি বাড়িকে 6 লাখ বিক্রি করেন। তখন কেউ একজন বলল, আপনার এই ব্যবসা তো লস হয়েছে। তো তিনি বললেন, মোটেও না, আল্লাহর শপথ, তোমার অবশ্যই বুঝে আসবে যে আমি ব্যবসার কোনো ক্ষতির সম্মুখীন হইনি, কেননা আমি এই সম্পদ আল্লাহর রাস্তায় দান করেছি। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় চিন্তিত হয়ে যাই না, আর ওনারা লস এই নিয়তে করতেন যে এটা আমি আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে দিয়েছি, মানুষের কল্যাণে তারা চিন্তা করত। আর আমরা তো আমাদের চিন্তা ভাবনা যেভাবে হোক, যে পন্থায় হোক, আমরা আমাদের মুনাফা অর্জন করব, যার কারণে আমরা মুনাফা তো অর্জন করি কিন্তু তার মধ্যে বরকত পাই না। মাদিনী ছিলেন দর্শক শ্রোতা, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিশ্বস্ততার যে বিষয়টি এসেছে, তিনি অনেক সৎ এবং বিশ্বস্ত ছিলেন এবং এই জন্যই মহান সম্মানিত 7 জন সাহাবি, যাদের মধ্যে হযরত সাইয়েদুনা ওসমান গনি, হযরত সাইয়েদুনা মিকদাদ, হযরত সাইয়েদুনা আব্দুর রহমান বিন ঔফ, হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন এর অন্তর্ভুক্ত রয়েছে। তারা নিজেদের পর তাদের সন্তানদের জন্য হযরত সাইয়েদুনা জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গিয়েছেন। সুতরাং তিনি তাদের সন্তানদের জন্য নিজ সম্পদ থেকে খরচ করতেন আর তাদের সম্পদ সুরক্ষিত রাখতেন। আল্লাহ তাআলা জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ অনুসরণ করার আমাদেরকে তৌফিক দান করুন। মাদিনী ছিলেন দর্শক শ্রোতা, এটা ছিল একজন সাহাবী রাসুল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে কিছুটা আলোকপাত। আজ আমাদের বিষয় হচ্ছে গোশত বিক্রেতা, অর্থাৎ কসাই। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাহাবি হওয়া শর্ত তিনি এই পেশাকে তিনি নিয়েছেন এবং এই পেশাকে তিনি এমনভাবে নির্বাহ করেছেন যেটা আমাদের জন্য শিক্ষা ছিল। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই পেশায় কাজ করতে গিয়ে সততা, বিশ্বস্ততা এইভাবে করে, যাতে করে মানুষের মাঝে তার জায়গা করে নেওয়া। আজ আমাদের সমাজে যারা কসাই যারা রয়েছেন এই পেশার মধ্যে, তা আমাদের জন্য কিন্তু সাহাবী রাসুল থেকে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। আপনি হয়তো ভাবছেন এই পেশা কেমন একটা পেশা, না? আমরা অনেক সময় দেখি যে এই পেশায় যারা আছে তারা একটু অন্যরকম, হ্যাঁ, তাদের চলাফেরা। এখন আমরা এই পেশার ইতিহাস যদি দেখি, তাহলে এই পেশার ইতিহাস হচ্ছে সাহাবী রাসুল, অর্থাৎ সাহাবা ইকরামের সুন্নত রয়েছে এই পেশা। তো আমাকে তাহলে এই পেশাকে নিজেকে অন্তরের সাথে, অন্তর থেকে এই পেশাকে ভালোবেসে এই পেশাকে আসলে আমার আপনার পরিচালনা করা উচিত, এবং এই পেশার মাধ্যমে আমি মানব কল্যাণও যাতে করতে পারি, এবং এই পেশা থেকে উপার্জন করে যাতে আমি আল্লাহর রাস্তায় খরচ করতে পারি, সেই মন মানসিকতা আমাদের তৈরি করা উচিত। আসুন আমরা শ্রবণ করি মাদানীর দর্শক শ্রোতা হাদিস শরীফ থেকে গোশত বিক্রেতার একজন গোলামের আলোচনা। যেহেতু হাদিস শরীফে আলোচনা রয়েছে, আমরাও শুনি। হযরত আবু মাসউদ আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একজন আনসারি ব্যক্তি ছিল যার আবু শোয়েব নামে একজন গোশত বিক্রেতা একজন গোলাম ছিল। তার গোলাম, তিনি গোশত বিক্রি করতেন। সে তার গোলামকে বলল, আমাদের পাঁচজনের জন্য তুমি খাবার তৈরি করো, কেননা আমি পঞ্চম ব্যক্তি হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিতে ইচ্ছা পোষণ করছি। সুবহানাল্লাহ। তখন সে খাবার তৈরি করলো। লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে দাওয়াত দিল। জনিক এক ব্যক্তি তাদের অনুসরণ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে আবু শোয়াইব, জনিক এক ব্যক্তি আমাদের পিছু পিছু এসেছে, তুমি চাইলে তাকে অনুমতি দিতে পারো, আর যদি ইচ্ছা করো সে চলে যাবে। সে আরজ করলো, না, বরং আমি তাকে অনুমতি দিচ্ছি। এই হাদিস শরীফটি মুসলিম শরীফ ও বুখারী শরীফের মধ্যে এসেছে। আমাদের সে দর্শক শ্রোতা, এই হাদিস শরীফের ব্যাখ্যায় আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে। আসুন আমরা শ্রবণ করি এবং এগুলো আমরা আমাদের অন্তরে গেঁথে নেই। এখানে হাদিস শরীফের মধ্যে পাঁচজন এর বিষয় এসেছে। তো চারজন বলা হয়েছে খোলাফায়ে রাশেদিন ছিল সম্ভবত, এবং পঞ্চমজন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। বিভিন্ন বর্ণনা থেকে এটাও জানা যায়, সে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি অভাবে ক্ষুধার আভাস অনুভব করে এবং পরে তার গোলামকে খাবার প্রস্তুত করতে বলে। অর্থাৎ তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে ক্ষুধা অবস্থায় তিনি অনুভব করেন, তখন আল্লাহ রাসূলকে তিনি দাওয়াত প্রদান করেন। প্রমাণিত হলো যে গোশত বিক্রি বা গোশতের ব্যবসা সুন্নতের সাহাবা, যেহেতু সেখানে একজন সাহাবি উপস্থিত ছিলেন এবং তিনি পেশায় গোশত বিক্রেতা ছিলেন। মিরকাতের মধ্যে এসেছে, তো ইমান এর ব্যাখ্যা অভাবের কারণে নয়, বরং আবু শোয়াইব যথেষ্ট খাবার প্রস্তুত করেছিলেন। অর্থ হলো তিনি কষ্ট করে খাবার তৈরি করেছিলেন যা খুব সুস্বাদু ছিল। এটাও জেনে রাখা প্রয়োজন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্বাদু খাবারও খেতেন, মুরগির মাংসও খেতেন, তবে তিনি একই সঙ্গে একাধিক খাবার খেতেন না। এই জন্য ফকিহগণ বলেছেন যে একই সাথে একাধিক খাবার খাওয়া বেদাআত, অতএব স্বামী এবং অন্যান্য কিতাবের মধ্যেও রয়েছে। জানা গেল মেহমানদের জন্য কষ্ট করে খাবার প্রস্তুত করা এটা সুন্নত। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিনা আলাইহি সালাতু ওয়াসালাম অতিথিদের জন্য তিনি শেরমাল পরোঠা নামক এক ধরনের খাবার প্রস্তুত করতেন। সুবহানাল্লাহ। তো এই হাদিসের ব্যাখ্যায় এটাও এসেছে, সম্ভবত ষষ্ঠ ব্যক্তিটি রাস্তা থেকে তাদের অনুসরণ করেছিল এবং তাকে ওরশাদ করেছেন, যদি তোমার জন্য অনুমতি হয় সেক্ষেত্রে আমাদের সাথে খাবার খাবে, অন্যথায় ফিরে আসবে এবং মন খারাপ করবে না। আল্লাহ আকবার। সুবহানাল্লাহ। মাত্র তো একজন ব্যক্তির জন্য অনুমতি গ্রহণ করেছেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুজনের ঘরে পাঁচজনের দাওয়াতে কয়েকশো মানুষ নিয়ে গিয়েছিলেন। এই দুই সাহাবী রাসূলের ব্যাপারে এসেছে, যখন তাদের ঘরে দাওয়াত হয়েছিল তখন সেখানে কয়েকশো মানুষ হাজির হয়েছিল, কয়েকশো সাহাবা ইকরাম, এবং তাদের খাবারের ব্যবস্থাও তারা গ্রহণ করেছেন। এখানে উক্ত হাদিসের শরঈ যে মাসালা বয়ানের উদ্দেশ্য এবং সেই হাদিসে আল্লাহ প্রদত্ত ক্ষমতা এবং রাজত্ব প্রকাশ উদ্দেশ্য ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলের মালিক এবং সকল উম্মত তার গোলাম। মালিকের অধিকার রয়েছে যে নিজ গোলামের দাওয়াতকে যাকে ইচ্ছা সাথে নিয়ে আসতে পারবে, কেননা গোলামের সম্পদ মূলত মালিকের সম্পদ। এটা তো সাহাবায়ে কেরামের একটা আদর্শ ছিল, সাহাবায়ে কেরামের আকীদা ছিল। সাহাবায়ে কেরাম যখনই কিছু বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমার জান, আমার মাল, আমার দৌলত সব কিছু তো আপনার, আমি নিজেও আপনার। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ মুজিজা দ্বারা খাবারের ব্যবস্থা করেছেন, কেননা খাবার শেষেও খাবারের কোনো প্রকার স্বল্পতা সেখানে দেখা যায়নি। আর যেহেতু কোনো খরচ করার পরেও যখন সেখানে কোনো ধরনের কমতি হয় না, সেখানে অনুমতি দেওয়া বা না দেওয়ার কোনো বিষয় থাকে না। কূপ এবং নদী থেকে আমন্ত্রিত ব্যক্তি সবাই পানি পান করে, তবে কারো বাড়ির পানি পানের অনুমতি নিতে হবে। ইসলামে সওয়াবের একই হুকুম, যদি নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য খাবার রান্না হয় তাহলে সেই ব্যক্তির সাথে সাথে সকল উম্মতে রাসূল এর জন্য ইসলামে সওয়াব করা যাবে। এই বিষয়টি আমাকে আপনাকে মনে রাখতে হবে। এখানে আরেকটি বিষয় এসেছে হাদিসের ব্যাখ্যায়, এখান থেকে দাওয়াত সম্পর্কিত অনেক মাসআলা জানা যায়। প্রথমত, কোনো ব্যক্তি নিমন্ত্রণ ব্যতীত যেন কোনো দাওয়াতে না যায়। দ্বিতীয়ত, আমন্ত্রিত ব্যক্তি নিজের সাথে অপরিচিত কাউকে যেন না নিয়ে যায় এবং কিন্তু নিয়ে না নিয়ে যায় কিন্তু প্রচলিত ধারায় অন্তর্ভুক্ত না, যেমন বাদশাহ তার কর্মচারী বা দেহরক্ষীকে নিজেদের সাথে নিয়ে যায়, যারই গার্ড আছে, যারই কর্মচারী আছে তো তাকে সাথে নিয়ে যায়, কেননা সবাই জানে বাদশার সাথে তারা থাকবেই, মালিকের সাথে কর্মচারী থাকবেই, অনেক সময় ড্রাইভার থাকে, ড্রাইভার থাকবেই। তো তৃতীয়ত, অপরিচিত কাউকে নিলে অনুমতি নিতে হবে। চতুর্থ হচ্ছে, অপরিচিত ব্যক্তি অনুমতি ব্যতীত যেন আমন্ত্রণকারীর ঘরে প্রবেশ না করে। অর্থাৎ এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, যখনই আমরা কারো বিয়ের দাওয়াতে যাই, অনুষ্ঠানে যাই, আমরা যদি আমাকে একা দাওয়াত প্রদান করা হয় তাহলে সেখানে আমাকে একাই যেতে হবে, যদি আমাকে পরিবারবর্গ দেওয়া হয় তাহলে এখানে আমার পরিবারের সদস্য তারাই যাবে আমার সাথে, এবং যে জানে যে আমাকে দাওয়াত প্রদান করেছে, নিমন্ত্রণ করেছে, সেও জানে যে আমার পরিবারের সদস্যরা। এখানে যদি আদার্স পার্সন অথবা নতুন কোনো ব্যক্তি যায়, নতুন কাউকে আমি নিয়ে যাই যে যাকে ওই নিমন্ত্রিত ব্যক্তি চিনে না, তাহলে আমাকে তাকে অবগত করতে হবে, আগে থেকে জানাতে হবে, নাহলে এটা আমার জন্য ঠিক হবে না। পঞ্চম যে বিষয়টি, কোনো অতিথি খাওয়ার সময় কোনো আগত ব্যক্তিকে যেন খাওয়ার জন্য কোনো প্রকার অর্ডার না করে, যে আসুন খাবার খেয়ে নিন, কারণ মেহমান খাবারের মালিক না। আল্লাহ আল্লাহ আল্লাহ। ষষ্ঠ, এক টেবিলের মানুষ অন্য টেবিলের কাউকে সেখান থেকে যেন কিছু না দেয়, তবে হ্যাঁ, এক টেবিলের লোক একে অন্যকে যা ইচ্ছা দিতে পারে। কোনো কোনো ফকিহবিদদের মতে অতিথিরা কোনো অপরিচিত কুকুরকেও হাড্ডি দিতে পারবে না। আল্লাহ আকবার। যদি মালিকের কুকুর হয় তাহলে তাকে দিতে পারবে। আসলে বিষয়গুলো খুবই সেন্সিটিভ, আমরা চিন্তা করি না। তো আমি আপনি দাওয়াত খেতে বসেছি, এখানে আমার পরিচিত একজন কে আসছে, আমিও মেহমান, তিনিও মেহমান, আমি তাকে বলতেছি আসুন আসুন বসুন, আপনি খেতে বসুন, তো এখানে এই বিষয়টি শ্রেয় নয়, এটা আমরা জানতে পারলাম। এরপর বলা হয়েছে কোনো কোনো ফকিহবিদদের মতে যে কুকুরকেও ওই দাওয়াতের যে খাবারের ঝুঠা হাড্ডি এটা দেওয়া যাবে না। হ্যাঁ, এটা হয়তো বা ওই মালিকের যদি কুকুর হয় তাকে দেওয়া যাবে। তো এখানে আসলে এই বিষয়গুলো আমাদের জন্য, যারা ফকিহ রয়েছেন, যারা হাদিসের ব্যাখ্যাকারক রয়েছেন, যারা মুফাসসিরিন রয়েছেন, তারা আমাদের জন্য মশলাগুলো সহজ করেছেন যাতে আমরা না জেনে কোনো ভুল না করে বসি। আমাদের যে দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান হচ্ছে বুজুর্গদের কর্মজীবন, আর আমাদের বিষয় হচ্ছে গোশত বিক্রেতা অর্থাৎ কষাই। আমরা শুনছিলাম একটি হাদিসের ব্যাখ্যার আলোকে অসংখ্য মাসনা মাসাইল, আমরা যাব আমাদের এই গোশত বিক্রেতা বিষয়ের আরেকজন বুজুর্গ ইনার জীবনী থেকে একটি আলোচনা। হযরত সাইয়েদুনা মুহাম্মদ বিন নাশিদ হেলালি রহমতুল্লাহ তাআলা আলাইহি থেকে বর্ণিত যে হযরত সাইয়েদুনা বকর বিন আবদুল্লাহ মজনি রহমতুল্লাহ বলেন, এক কোষাই গোশত বিক্রেতা তার প্রতিবেশী এক দাসীর প্রেমে পড়ে যায়। একবার মালিক তার দাসীকে কোনো কাজে পাশের একটি গ্রামে পাঠালে সেই কষাই তার পিছনে পিছনে আসতে লাগে এবং তার কাছে তার মনের অভিপ্রায় প্রকাশ করল। দাসী বলল, এমন করো না, আমিও তোমাকে অনেক ভালোবাসি কিন্তু আমি আল্লাহকে ভয় করি। গোশত বিক্রেতা ওই ব্যক্তি যখন এই কথা শুনল, সে তখন বলল, তুমি যদি আল্লাহ তাআলাকে ভয় করো তাহলে আমার তাকে অধিক ভয় করা প্রয়োজন। সুতরাং সে তার ইচ্ছা থেকে বিরত থাকল এবং সাথে সাথে তওবা করল। সুবহানাল্লাহ। তখনই সে খুবই তৃষ্ণান্ত হয়ে পড়ে যে মৃত্যুর উপক্রম হয়। হঠাৎ বনী ইসরায়েলের কোনো নবী আলাইহিসসালাম এর দূত তার নিকট আসলো এবং তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। বলল যে খুবই তৃষ্ণার্ত। বার্তাবাহক বলল, এসো আল্লাহ তাআলা দরবারে দোয়া করি যেন গ্রামে যাওয়া পর্যন্ত কোনো মেঘ দ্বারা আমাদের উপর ছায়া প্রদান করেন। কসাই বলল, আমার কোনো এমন আমল নেই যে আমার দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নেবে। তো সেই বার্তাবাহক বলল, আমি দোয়া করছি, তুমি অন্তত আমিন বলো। সুতরাং কসাই সেই বার্তাবাহকের দোয়ায় আমিন বলতে লাগলো এবং মেঘের টুকরো তাদের গ্রামে পৌঁছা পর্যন্ত ছায়ায় তাদেরকে ঢেকে রাখে। গ্রামে পৌঁছে কসাই যখন তার বাড়ির দিকে যাচ্ছিল, সেই মেঘের টুকরো তখন তার সাথে সাথে ছায়া দিতে দিতে তার সাথে সাথে যাচ্ছিল। বার্তাবাহক তখন দেখে বলল, তুমি তো বলেছিলে যে তোমার কোনো নেক আমল নাই, এজন্য আমি দোয়া করেছি আর তুমি আমিন বলেছ, সুতরাং মেঘ আমাদের ছায়া প্রদান করেছে, এখন দেখি যে তোমার সাথে মেঘ চলে যাচ্ছে, আসল ঘটনা আমাকে বলো। কসাই সব ঘটনা খুলে বলল। দূত বলল, নিশ্চয়ই তাওবাকারীকে আল্লাহ তাআলার দরবারে এমন স্থানে পৌঁছে দেয় যেখানে অন্য কোনো আল্লাহর সৃষ্টি পৌঁছাতে পারে না। সুবহানাল্লাহ। অর্থাৎ তওবা এটা আল্লাহ তাআলার দরবারে অধিক সম্মানিত একটি বিষয়, যে তওবা করে আল্লাহ তাআলা তাকে অধিকতর সম্মান প্রদর্শন করে। আমাদের নিজের দর্শক শ্রোতা, তো আমাদের সমাজের মধ্যে অনেক সময় দেখা যায় যে যারা গোশত বিক্রেতা হয়, তাদের সবার জন্য নয়, আমি যারা রয়েছে তাদের দিকে ইঙ্গিত করে বলছি, যে একটু রূঢ় আচরণ হয়, কঠিন আচরণ হয়, চেহারার মধ্যে একটা ভাব থাকে, হ্যাঁ, যে তিনি গোশত কষাই, নামটাও কেমন একটা ভয় ভয় ধারণ করে, এমনটা না। হ্যাঁ, তিনি গোশত বিক্রেতা, এটা তো হালাল পেশা, তো তার অন্তর কঠোর নয়, তার অন্তর হতে হবে আল্লাহ তাআলার ভয়ে, সব সময় বিনয়ী হতে হবে তাকে। হ্যাঁ, গোশত বিক্রেতা সেও আল্লাহওয়ালা হবে, এটাই আমাদের পূর্বের বুজুর্গানের দিনদের জীবনী থেকে ইতিহাস সাক্ষী রয়েছে। আপনি গোশত বিক্রেতা হন, কোনো সমস্যা নেই, এটি হালাল পেশা, সুন্নতে সাহাবা, আজকে জেনে নিন যারা পূর্বে জানেননি, তো এটা তো আপনার জন্য অনেক বড় আল্লাহ তাআলার তরফ থেকে দয়া যে আপনি সুন্নতে সাহাবা আদায় করছেন। তো এখন এটাকে হালালভাবে কীভাবে করা যায়, এটা আপনাকে এখন চিন্তা করতে হবে। অনেক সময় গোশত বিক্রেতার দিকে আমরা সমাজের মানুষ আঙ্গুল তুলি, যে গোশত বিক্রেতারা তাদের কার্যক্রমের মধ্যে অনেক সময় ওজনে কম দিয়ে থাকে, মাংসের মধ্যে ভেজাল দিয়ে থাকে, অর্থাৎ চর্বি বেশি দিয়ে দেয়, মাংস কম দিয়ে দেয়, হাড্ডি বেশি দিয়ে দেয়। হ্যাঁ, তো এখন এই যে বিষয়গুলো, এটা আপনাকে সততা অবলম্বন করতে হবে এবং আপনার যে গ্রাহক রয়েছে তার অন্তরে বিশ্বস্ততা আপনার উপার্জন করতে হবে এবং আপনার এই পেশাকে মানুষের সামনে এটা আপনার সততার মাধ্যমে সেটাকে সম্মানিত পেশা হিসেবে তুলে ধরতে হবে। মাতৃ চ্যানেল দর্শক শ্রোতা, আমরা শুনলাম আজ বুজুর্গদের কর্মজীবন অনুষ্ঠানে গোশত বিক্রেতা কসাই এই পেশার আলোচনা। আমরা শুনলাম শুরু থেকে সাহাবিয়ে রাসুল এই পেশায় নিযুক্ত ছিলেন, বুজুর্গানে দিন মুসা আলাইসাল্লাম এর জান্নাতের সঙ্গীও হবেন একজন কসাই। তো আমরা এই পেশাটা আমরা সম্মানিত পেশা হিসেবে আমরা সবসময় বিবেচিত করব এবং যারা এই পেশায় নিযুক্ত রয়েছে তাদেরকেও আমরা সম্মান করব এবং যারা এই পেশার মধ্যে নিযুক্ত রয়েছেন তারাও এই পেশাকে যথাযথভাবে হালাল এবং সততার সাথে এই পেশাকে করার আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। মাদানি চ্যানেল দর্শক শ্রোতা, যা কিছু আমরা শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আজ আমাদের অনুষ্ঠান এই পর্যন্তই, বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানি চ্যানেল বাংলার সঙ্গে থাকবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
আল্লাহওয়ালারা করে গেছেন জীবন যাপন, সুন্নতের রঙে রঙিন ছিল তাদের কর্মজীবন।